এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস ম্যান মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।
১৪২০ মিনিট নিয়ে একটি দিন হয়, অতএব যদি চার্চে কর দেওয়ার নিয়ম অনুসারে যদি আপনাকে ঈশ্বরের জন্য সময়ও ব্যয় করতে হয়, অবশ্য এ ব্যাপারে বাইবেল কিছু বলা নেই, আমি আমার নিজের ভাবনা থেকে বলছি, তাহলে আমাদের রোজগার করা অর্থের এক দশমাংশের নামে যদি সময় দিতে হয়, তাহলে আমাদের 2 ঘন্টা 22 মিনিট এক দিনে অথবা 142 মিনিট প্রতিদিনে, জানি এটা শুনলেই সবাই অবাক হয়ে বলবেন যে 2 ঘন্টা 22 মিনিট, অথচ জানেন টেলিভিশনের পেছনের দিনে ও ঘন্টা খরচ করতে চান। জানি জানি সে তো একটা আনন্দের জন্য খরচা করা, যেমন কেউ বলে আহা কি সিনেমা দেখলাম, এটা একটা 3 ঘন্টা দারুণ সিনেমা দেখলাম, আপনাদের চোখের পাতাও নড়বে না। কিন্তু যেই কেউ বলবে যে ঈশ্বরের জন্য দিনে 2 ঘন্টা মানে 2 ঘন্টা 22 মিনিট সময় দিন, আমরা হয়তো মাথা ঘুরেই পড়ে যাব। যদি আপনি খেলাধুলো পছন্দ করেন তাহলে একটা ফুটবল ম্যাচের পেছনে 8 দিন খরচ করতে আপনার সমস্যা নেই, এমনকি প্রত্যেক সপ্তাহে। গলফ খেলার পেছনের দিনে 4 ঘন্টা ব্যয় করতে আপনার পিছপা হন না, 1 ঘন্টা যেতে আর 1 ঘন্টা আসলে সময়, মানে সত্যি কথা বলছি কোনো অসুবিধা নেই আপনাদের, তাই নয় কি? কোনো নেই। জানেন আমাদের মানে আমার চুল কাটতে যেতে সময়ের অভাব হয় না, সময় নিয়ে কোনো সমস্যা হয় না, ফেসিয়াল করতে যেতে, জানেন আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমাকে ভালো করে দেখুন তো, আমরা আমাদের কাছে যা মূল্যবান তারই জন্য সময় খরচা করি। ধন্যবাদ এই ছোট্ট হাততালিটুকু দেওয়ার জন্যে, ভীষণ ধন্যবাদ। আপনারা এখানে না থাকলে আমার চলে যেত হয়তো, আপনারাই আমার একমাত্র উৎসাহ। আপনাদের শুনে হয়তো অবাক হয়ে যেতে হবে, কিন্তু আমি আসলে আপনাদের একদম খাঁটি কথা বলছি, এবং তা হলো যদি আপনারা আপনাদের জীবনের স্বর থেকে প্রথমে ঈশ্বরকে স্থান না দেন, তাহলে আপনাদের জীবনে কিছুই সফল হবে না। আজ মনে হচ্ছে খুব কঠিন হতে চলেছে। এখন আমি কিন্তু কোনো নতুন নিয়ম চালু করতে যাচ্ছি না, আমি চাই না আপনারা কেউ এ কথা বলেন যে এখন জয়েস বলছে আমাদের প্রতিদিন 2 ঘন্টা 22 মিনিট ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে। না, আমি শুধু আপনাদের এই কথাই বলছি যে আপনাদের সময় কাটাতে রাজি থাকি, কিন্তু ঈশ্বরের জন্য সময় দেওয়ার কথা উঠলেই আমাদের প্রতিক্রিয়া হয় হাতে সময় কোথায়, এর জন্য আমাদের জীবনে এত সমস্যা, এবং আপনি ঈশ্বরকে যা দেবেন ঈশ্বর তাই অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে। এখন আমি বলছি না যে আপনাদের দিনে একই সাথে 2 ঘন্টা 22 মিনিট ঈশ্বরের জন্য খরচ করতে হবে, আমি শুধু বলছি একটু ভেবে দেখুন সারা দিনে আপনারা সব মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার কথা বলে, তার সম্বন্ধে চিন্তা করে, তার উপদেশ পাঠ করে কতটা সময় কাটান। আপনারা সত্যি কি আপনাদের জীবনে ঈশ্বরের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্থান রেখেছেন? ওই রকম মানুষ হওয়ার চেষ্টা করবেন না যারা প্রতিদিন রবিবার সকালে চার্চে যায়, ব্যস্ত হয়ে অপেক্ষা করে প্রার্থনা শেষ হওয়ার জন্য মনে করে ওইটুকুই তাদের ঈশ্বরের প্রতি কর্তব্য, শেষ হয়ে গেল, এবং সারা সপ্তাহে বিপদে না পড়লে আর তারা ঈশ্বরের কথা মনেও আনে না। ঈশ্বরকে জীবনের সব কিছুর আগে স্থান দেওয়ার অভ্যেস করা প্রয়োজন। আজই আমার মেয়ের সাথে আমার কথা হচ্ছিল, সে প্রশ্ন করছিল আজ আমি কি সম্বন্ধে উপদেশ দেব, তাই আমি এই ব্যাপার নিয়েই আমি ওর সাথে একটু আলোচনা করেছিলাম। আজ উদাহরণ হিসেবে ব্যবহার করা যায় এমন এক মহিলার কথা বলছিল, ওর চার্চের একজন অল্পবয়স্ক মহিলা যে নানা রকমের প্রচুর পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, এবং ও মহিলার সকালে ঘুম থেকে ওঠাটাও একটা বিরাট সমস্যা, মানে ওই মহিলা আদৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না, অতএব বুঝতেই পাচ্ছেন প্রভু মঙ্গল করুন। কিন্তু জানেন নিশ্চয়ই অনেক মানুষই সকালে ঘুম থেকে ওঠা পছন্দ করেন না, তার মানে এই নয় যে আপনি শুধু সকালে উঠে বাইরের জগতে কাজকর্ম যোগ দেওয়ার আগে কিছুটা সময় ঈশ্বরের সাথে কাটানোর অভ্যাস করতে পারবেন না। এবং শুনুন, যদি আপনি কোনো মিনিস্ট্রি, তাহলে আমি কিছু বলতে চাই, আপনাদের ভেতরে কতজন কোনো না কোনো মিনিস্ট্রিতে যুক্ত? ভালো, বেশ অনেকজনই দেখতে পাচ্ছি। আমি আপনাদের এমন কিছু দিতে যাচ্ছি যা ঈশ্বর আমাকে অনেক বছর আগে দান করেছিলেন। আমি খুব গর্বিত ছিলাম, কারণ আমি ঈশ্বরের কাজ করি, আমি চার্চের মিটিং চালাতাম, আজ এই অনুষ্ঠান কাল ওই অনুষ্ঠান, মানে ঈশ্বরের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, মানে আমার নাম সব জায়গায় হতো আর আমি বুঝতে পারতাম না কি করব। তখন মনে হতো যে আপনি কোনো মিনিস্ট্রির হয়ে কাজ করছেন বলে ভাববেন না যে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের এটাই এক রাস্তা, মোটেই তা নয়। আপনার মিনিস্ট্রির কাজ হলো আপনার কাজ, আপনি একজন মানুষ এবং সেই হিসেবেই আপনার সবার আগে ঈশ্বরের কাছে যাওয়া উচিত। সর্বপ্রথমে যাই হোক, ওই মহিলাটিকে আমার মেয়ে ঈশ্বরের সাথে নিয়মিত সময় কাটানোর শিক্ষা দিচ্ছিল, এবং জানেন কি, যে কারোর পক্ষে এই অভ্যেস তৈরি করা বেশ কঠিন কাজ। আমার মনে হচ্ছে আমার নিজেরও কত কষ্ট হয়েছিল প্রথম প্রথম। আমার মনে আছে ডেভ যখন একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন ও চাকরি করত তখন ওকে সকাল 7টা সাড়ে 7টায় বেরিয়ে যেতে হতো ট্র্যাফিক পেরিয়ে অফিসে পৌঁছানোর জন্যে। তাই ও যখন শুরু করেছিল, মানে ও সিদ্ধান্ত নিয়েছিল যে কাজে যাওয়ার আগে ও ঈশ্বরের সময় দেওয়া প্রয়োজন, ওকে সকাল 5টায় উঠতে হতো এবং খুব কষ্ট হতো, কিন্তু ও তাও কষ্ট করে উঠত প্রত্যেক দিন সকাল 5টায়। মানে অল্প কিছুদিনের মধ্যেই আপনার এটা অভ্যেস হয়ে যাবে এবং তখন আপনি এটা না করে বেরোতেই পারবেন না, আপনার ভালোই লাগবে না, মনে হবে যেন আপনি আপনার প্রতরাশ করেননি বা জামা কাপড় পাল্টাননি, আপনার মনে হবে ঈশ্বরের সাথে সকালেই সবার আগে সময় না কাটানোর দিন অন্যায়। আমার কাছে ওই সময়টুকুই সব থেকে গুরুত্বপূর্ণ, আমার সারা দিনের মধ্যে সব থেকে মূল্যবান সময় ওইটুকুই, জানেন, সারা দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে আমার সকালবেলার ওই সময়টুকুই সব থেকে ভালো লাগে। এবং যদি আপনারা এখন এই অভ্যেস রপ্ত না করেন, তাহলে আমি অনুরোধ করছি এই ব্যাপারে প্রার্থনা শুরু করুন, তার জন্য আলাদা সময় বের করুন, কারণ আমি ওই মেয়েটির থেকে ওই ঐশ্বরিক বিধান আপনাদের দিতে চলেছি, আপনারাও তার লক্ষ্য পাবেন। ওই মেয়েটি ঈশ্বরের সাথে সময় কাটানো শুরু করেছিল এবং অল্প কিছুদিন বাদেই আবার অনিয়মিত হয়ে পড়েছিল, আপনাদের সবারই এরকম হয়। শেষে আমার মেয়ে তাকে বলে দিয়েছিল যে যে করেই হোক তাকে এ ব্যাপারে নিয়মিত হতেই হবে। কিছুদিন আগে ওই মহিলাটি আমার মেয়েকে জানিয়েছে যে অবশেষে সে সফল হয়েছে। ওই মহিলাটি বলেছিল প্রত্যেক দিন সকালে অন্য কিছু করার আগে আমি ঈশ্বরের সাথে প্রতিনয়িত হই। আমার জীবনে কত পরিবর্তন এসেছে, আমি কত পাল্টে গেছি, ঈশ্বরকে আমাদের প্রয়োজন আমাদের জীবনে। আপনারা বলবেন কিন্তু আমাদের যা ব্যস্ততা, কিন্তু আসলে কি জানেন, আপনারা অপ্রয়োজনীয় ব্যস্ত, আপনারা পরিকল্পনা অনুযায়ী ঈশ্বরকে চালিত করার চেষ্টা না করে আপনি ঈশ্বরের পরিকল্পনা দ্বারা চালিত হন। শুনতে পাচ্ছেন তো, ঈশ্বরকে চালিত করার চেষ্টা না করে নিজে ঈশ্বরের দ্বারা চালিত হন। যখন আপনি শুরুতে ঈশ্বরের স্থান দেন, তখন আপনি বাকি সময় কিন্তু সফল করতে সক্ষম হন। এখন দেখুন 1 তিমিথিয় 6:17, আমরা কিছু জিনিসের কথা আলোচনা করব যার প্রতি মোহ আমাদেরকে ঈশ্বরের থেকে অনেক সময় দূরে নিয়ে যায়। যাহারা এই যুগে ধনবান, এবং আমি জানি আপনাদের সঙ্গে সঙ্গে ভাবছেন, যাক আমাদের কথা বলছেন না, আমি একটা কথা বলতে পারি কি? সত্যি কথা বলতে গেলে আজ যাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার মতো আর্থিক সঙ্গতি আছে, তাদের পৃথিবীর বেশিরভাগ মানুষই ধনী বলবে। যদি আপনার প্রত্যেক দিন খাবার জোটে, যদি আপনার বাসস্থান থাকে, যদি আপনার পরিধানের উপযুক্ত বস্ত্র থাকে, পৃথিবীর বেশিরভাগ মানুষই বলবে বাহ কি সুন্দর জীবন। যদি আপনার জল সরবরাহ নিয়মিত থাকে, তাহলে আপনার সাথে কারো তুলনাই করা উচিত নয়, কারণ আমরা এমন এক জায়গায় গিয়েছি যেখানে মানুষের জল নিয়ে দুর্ভোগের শেষ নেই। সুতরাং যাহারা এই যুগে ধনবান, তাহাদিগকে এই আজ্ঞা দেও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে না দেন, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন সেই ঈশ্বরেরই ওপরে প্রত্যাশা রাখেন। তিনি বলেছেন, শুধু নিশ্চিত হও যেন ওই জিনিসের ওপরই প্রত্যাশা না থাকে, বরং সেই ঈশ্বরের ওপর প্রত্যাশা রাখো যিনি আমাদের যোগ দেন জীবন উপভোগের জন্যে। ঈশ্বর আমাদের সুন্দর জিনিসই দিতে চান এবং তিনি চান যে আপনি সেই সব জিনিস উপভোগ করুন, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে শুধু জিনিস আপনাকে প্রকৃতমুখী করতে পারবে না। এখন নতুন কোনো জিনিস পেলে প্রথমে একটা মানসিক উত্তেজনা হয়, কিন্তু আমি আপনাদের বলছি সেটা খুবই ক্ষণস্থায়ী, ওই অনুভূতি জীবনে বারবার আসে ও যায়। আপনাকে বারবার নতুন জিনিস পেতে হবে, তবেই জীবনে ওই উত্তেজনা আসবে। তারপর কিছুদিন বাদে আবার কমে যাবে, তারপর আবার কোনো নতুন জিনিস এলে উত্তেজনা বাড়ির এবং আবার কমে যাবে কয়েকদিনের মধ্যেই। সেই জন্যেই আমি জিনিস সম্বন্ধে আলোচনা শুরু করেছিলাম, এবং প্রায়শই জিনিসই মানুষকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। মানুষেরা আজকাল অতিরিক্ত পরিশ্রম করছে নানা রকম সব ভোগের সামগ্রী পাওয়ার জন্যে। আমরা অনেক বেশি ভালো থাকব ভোগের জিনিস আমাদের জীবনে একটু কম থাকলে, অনেক বেশি শান্তি। ভোগের জিনিসের বিরুদ্ধে কিছু বলছি না, যদি চান কেউ ভালো জিনিস ব্যবহার করুক, কিন্তু আমি সত্যি কথাটা বলতে চাই, তা হলো আপনার জিনিসপত্রের সাথে ওই সব জিনিসপত্র অবশ্যই উপভোগ করবে, ওই সমস্ত জিনিসপত্র যেন মন দিয়ে জীবনের এত প্রয়োজনীয় করে তুলবেন না যে আপনি তা ভুলতে বা ত্যাগ করতে পারেন। আমি জানি এ কথাটা শুনে আপনাদের আনন্দে উত্তেজিত হয়ে পড়ার মতো কিছু নেই, মানে কিন্তু দেখবেন এ কথা মেনে চলতে ভবিষ্যতে আপনাদেরই সুবিধে হবে। আমি এইভাবেই ভোগের সামগ্রী নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলাম। ভাবলে অবাক লাগে এমন কত মানুষের আছে যাদের দু একটা চাকরি করতে হয় জীবনে এরকম সামগ্রী জোগাড় দেওয়ার জন্যে। এর ফলও কি কথাগুলো কি বেঠিক মনে হচ্ছে? তারপর মনে হবে বড় বাড়ি চাই, নতুন বাড়ি চাই, সবার চেয়ে ভালো বাড়ি চাই, এবং আমি সত্যি প্রার্থনা করি আন্তরিকভাবে যে আপনারা তা পান। কিন্তু এই গাড়ি বাড়ি এসবের ভেতরে কোনো প্রাণ নেই, বুঝতে পারছেন? ওই গাড়ি আপনাকে সান্ত্বনা দিতে পারে না, আপনাকে তাদের কাছে আলিঙ্গন করতে পারে না, প্রশংসা করতে পারে না, উৎসাহ দিতে পারে না। আপনি যখন কষ্ট করে এর জন্য টাকা ভরছেন, সে তখন চুপ করে বসে আছে। ওই বাড়ির কোনো নিজস্ব প্রাণ নেই যতক্ষণ না ওখানে কোনো এমন পরিবার বাস করবে যারা ঈশ্বরকে ভালোবাসে। যদি এমন কোনো পরিবার ওখানে বাস করে যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের নিয়মিত উপাসনা করে, ঈশ্বর নিয়ে আলোচনা করে, তাহলে আপনি ওই বাড়িতে গেলেই মনে হবে যে, মানে এরকম মনে হবে যে বা এক শান্তি নীর, আপনারা ওখানে বারবার যেতে চাইবেন, আপনার মনে হবে ওই যেন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। কিন্তু জানেন এরকম না হলে কি হয়? আমি যখন বড় হচ্ছিলাম আমি খুব অত্যাচারিত হতাম, আমার বাবা সারাদিন মাতাল হয়ে থাকতো এবং অত্যন্ত নীচ প্রকৃতির ছিল। দিন ভোর বাড়িতে বাবার মার ঝগড়া হতো, চিৎকার চেঁচামেচি লেগেই থাকতো, আমার তখন বাড়ি ফিরতেই ইচ্ছা করতো না, আমার ভয় লাগতো। সুতরাং বাড়িটা কিছু নয়, আসলে ওই বাড়ির ভেতরে কি ঘটছে। তাই কোনো বাড়িকে ভালো অথবা খারাপ করে তোলে, ধরুন আপনার একটা ভালো গাড়ি আছে এবং আপনার মনে হয় তা ঈশ্বরের আশীর্বাদই সম্ভব হয়েছে এবং এটা কেনার জন্য আপনাকে ধারও করতে হয়নি, আপনি অতএব কোনো মানসিক অশান্তি পেয়েছেন না গাড়িটা কেনার ব্যাপারে, এরকম ঘটলে খুবই ভালো। এখন আপনি যদি ওই গাড়িটাকে বিভিন্ন উপকার বা সেবামূলক কাজে ব্যবহার করেন, আপনি বলবেন এটা কোনো সমস্যা নয়, আমি আপনাকে আমার সময় তুলে নিয়ে আসব, কিন্তু আমার বাড়ি তো আপনার আসার পথে পড়ে না, আপনার অসুবিধে হবে। না না, এতে কি হয়েছে, আমার কোনো অসুবিধে হবে না। এবং আপনি যদি কোনো অক্রিশ্চিয়ান মানুষের জন্য এমন কাজ করেন তাহলে তো আরও ভালো, আপনি অবিশ্বাসীকে দেখাতে পারছেন খ্রিশ্চানত্বের অর্থ কী। অথবা এই গাড়িটার আরও ভালো ব্যবহার হতো যদি এমন কাউকে গাড়িটা ব্যবহারের জন্য দিয়ে দিতে পারেন অত্যন্ত কিছুদিনের জন্য, যার সত্যি খুব গাড়ির প্রয়োজন, অর্থাৎ আরামের বা ভোগের সামগ্রী অন্যের জীবনে আশীর্বাদ আনার জন্য ব্যবহার করা যায়। সামগ্রীর নিজের কোনো জীবন নেই। আমার ছেলে, ছোট্ট ছেলে, একবার একটা গয়নার দোকানে আমাকে বলতে শুনেছিল, তখন আমি বলেছিলাম আমার খুব সুন্দর লাগছে ওই ব্রেসলেটটা, কিন্তু এর পেছনে এত টাকা খরচ করা কী দরকার। তার পরের বছরে মাদার্স ডেতে আমাকে একটি উপহার দেয়, এই জিনিসটার জন্য নয়, এর মধ্যে যে ভালোবাসা ও আমাকে দিয়েছিল তা আমার কাছে এক অমূল্য সম্পদ। আমার বিশ্বাস আজকের পৃথিবীও তাই করে, মানুষকে ব্যবহার করে, এমনকি অত্যাচারও করে জিনিস অধিকার করার জন্যে। কিন্তু একজন প্রকৃত খ্রিশ্চানের উচিত জিনিসকে অন্য মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসার জন্য ব্যবহার করা, আবার বলি, অন্য মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসার জন্য ব্যবহার করা। আমি আপনাদের কয়েকটা গল্প বলবো, আপনাদের কাছে যাই থাকুক, তা যদি আপনাকে আটকার করে ফেলে তাহলে সমস্যা হয়। আপনাদের জানতে হবে যে আপনি হলেন রক্ষক, মালিক নয়, এবং আপনার অধিকারে যা কিছু সামগ্রী আছে সবই আসলে ঈশ্বরে। আপনার সামগ্রীর প্রতি অতিরিক্ত অনুরক্ত হয়ে পড়ার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কে জানে আগামীকাল কি ঘটবে, এবং সেই জন্যই বাইবেলে বলেছে, ধনের অস্থিরতার ওপর নয়, ঈশ্বরের ওপর প্রত্যাশা রাখো। ধনের অস্থিরতার ওপর নয়, ঈশ্বরের ওপর প্রত্যাশা রাখো। আমিন। ওটাকে আমি আমার অতীতের মুখার্মির নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। আমি এরকম কিছু কিছু নিদর্শন রেখে দিতে ভালোবাসি। জানি ওগুলো দেখলে জীবনের নানান ভ্রান্তির কথা মনে পড়ে যায়। মনে হয় কেউ একজন ব্রেসলেটটা আমাকে দিয়েছিল, একটা রাইনস্টোনের ব্রেসলেট। ওটা আদৌ এমন কিছু দামি ছিল না, কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর ছিল, আমার খুব প্রিয় ছিল। জানেন তো কি ব্যাপার আমার ওটা, মানে আপনারা জানেন, বিশেষত মহিলাদের ব্রেসলেটটা আমার সত্যি খুব সুন্দর লাগতো। একদিন একটা সভায় হঠাৎ ঈশ্বরের নির্দেশ পেলাম, আমি চাই তুমি ওইটা অমুককে দিয়ে দাও, এবং যাকে দিতে নির্দেশ করেছিলেন তিনি আমাদের একজন গায়িকা, এবং আমার মনে হয়েছিল, আসলে বুঝতেই পারছেন, আমি ওটা দিতে চাইছিলাম না বলে। প্রথমে ভাবলাম ওই গায়িকা তো এমন কি রূপোর গয়না পরতে পারে না, শুধু সোনা পরে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছিলাম। এটা সত্যি খুব দুঃখের যদি ঈশ্বরকে দু তিন ঘন্টা তর্ক করতে হয় কাউকে দিয়ে কোনো জিনিস দান করানোর জন্যে। অবশেষে আমি বললাম ঠিক আছে, এবং অনিচ্ছা সত্ত্বেও ওই মহিলাটিকে ব্রেসলেটটা উপহার দিয়েছিলাম, কারণ আমি এক প্রকার বীজ বপনের মরশুমের মধ্যে পরিস্থিতি ছিলাম। আপনাদের কি কোনোদিন এরকম মরশুমের অভিজ্ঞতা হয়েছে, যখন মনে হয় প্রতি মুহূর্তে ঈশ্বর যেন আপনাকে কিছু না কিছু দান করতে নির্দেশ করছেন? নানান রকম মরশুম আসে, কখনো বীজ বপনের মরশুম, কখনো ফসল তোলার, এখন আপনাদের জীবনের নির্দিষ্ট দান করার মরশুম আছে, কিন্তু তাছাড়াও কখনো কখনো আপনারা দেখবেন ঈশ্বর আপনাকে বিশেষভাবে দান করার নির্দেশ দেবেন, এবং আপনাদের তা মান্য করা উচিত, কারণ আপনাদের নিশ্চয়ই সামনে তাঁর সাহায্য প্রাপ্তির সময় আসছে। সুতরাং এক্ষেত্রে ঈশ্বরের নির্দেশ মান্য করাই বুদ্ধিমানের কাজ। এবং জানেন, আমার মনে হয় ব্রেসলেটটা আসলে একটা গৌণ ব্যাপার, আসলে এটা ছিল আমার জন্য একটা পরীক্ষা। ওই গায়িকা মহিলার বোধহয় ওইটাই কোনো প্রয়োজন ছিল না। আসলে ঈশ্বর আপনাকে পরীক্ষা দেবেন। জয়েস, টাকা পয়সা এবং জিনিস, এই দুটো ব্যাপারেই তোমার পরীক্ষা করা হবে। তিনি আর কি বলছেন, যখন আপনার নিজের কিছু নেই তখন, এবং যখন আপনার প্রচুর আছে তখনও, আপনি কেমন আচরণ করেন তারই পরীক্ষা। আপনি দুরকম অবস্থাতেই খারাপ আচরণ করতে পারেন। যখন আপনার কিছু নেই তখনও অন্যের জিনিস দেখে ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কারণ বাইবেলে বলছে অন্যের আনন্দে আপনাকে আনন্দিত হতে হবে। এবং আমি আপনাদের বলছি, যখন আপনার নিজের কিছু নেই তখন ঈশ্বর নিজেই ইচ্ছে করে অন্যদের লাভ, ওই সব জিনিস আছে যা আপনার নেই বা আপনি ইচ্ছে করেন পেতে, তাদেরকে এই কারণেই কেউ কেউ যারা বিয়ে করতে চাইছেন এর মধ্যেই অন্তত ১৬ বার নিতকনে হয়েছেন। আর আপনারা যখন সুখী থাকেন তখন সব কিছুই এত সহজ লাগে, সহজে পাওয়া যায় সব কিছু, যে আমার মনে হয় আমরা তখন সহজেই স্বার্থপর হয়ে উঠি। আপনাদের এই স্বার্থপরতার সাথে যুক্ত করতে হবে, বাইবেলে লোভকে জয় করার জন্য অনেক কথা বলা আছে, আমাদের এই লোভী আত্মার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা অনেকটা ওই ছোট্ট সবুজ রঙের দৈত্যের মতো, যে আপনাদের মধ্যে থেকে প্রকৃত জীবন শুষে নিয়ে আপনাদের কাজে ওইসব ভোগাবস্থকে গুরুত্বপূর্ণ করে তোলে। এবং ঠিক এই কারণেই আমি ওই সামান্য রাইনস্টোন ব্রেসলেটটা দিতে চাইছিলাম না, আর এর জন্য নানান অজুহাত খাড়া করেছিলাম। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও আমি ওই মহিলাটাকে দিয়েছিলাম, এবং জানেন আমাকে ওইসব সহ্য করতে হয়েছিল। ঈশ্বরকে ধন্যবাদ, ওই অভিজ্ঞতা আমাকে পরিণত করতে সাহায্য করেছিল। অনেকবার আগেকার কথা, আমাকে ওই একই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, আর আমি সবসময় বলতাম যে মা, এটা আমার প্রিয় ব্রেসলেট, এটা আমার পক্ষে সত্যি খুবই কঠিন, কিন্তু তুমি তো জানো আমি খুব ঘটা করে ওটা দান করেছিলাম, ঈশ্বর এটা আপনাকে উপহার দিতে বলেছেন। এখন আমি বুঝতে পারি ওই মহিলা নিশ্চয়ই আমার ওইসব কথা পছন্দ করেননি। আমার এখন মনে হয় ঈশ্বর সত্যি ওকে ফেরত দিতে বলেছিলেন, এবং সেটা আমাকে শিক্ষা দেওয়ার জন্যে। কি বিশ্রী ব্যাপার ঘটেছিল, ওটা ফেরত পেয়ে আমি এত খুশি হয়েছিলাম যে ঈশ্বরকে বলেছিলাম, ধন্যবাদ ঈশ্বর, আমি এখন যা চাই আপনার এটা বুঝতে পারুন। যখনই আমি ব্রেসলেটটা পরতাম মনে হতো আমার এটা আর ভালো লাগছে না, সত্যি আমি ওটা পছন্দ করতাম এবং আমার মনে হতো এটা কি হচ্ছে। এবং আপনারা জানেন ঈশ্বর আমাকে কি বলেছিলেন, তিনি বলেছিলেন সেই বস্তুতে তার আর অধিকার থাকে না, এবং যদি কেউ তার পরও সেই বস্তু নিজের কাছে রেখে দেয় তাহলে আগের মতো আনন্দ দেয় না। আর আমি সত্যি অন্তর দিয়ে এটা বিশ্বাস করি। গত রোববার সেন্ট লুইসের ড্রিম সেন্টারে আমি উপদেশ দিচ্ছিলাম এবং আমি একটা অপূর্ব সুন্দর রাইনস্টোন ক্রস পরেছিলাম। আসলে যদিও আমার কাছে আরও অনেক ক্রস আছে কিন্তু এটা হলো সর্বোত্তম, মানে এত সুন্দর দেখতে অপূর্ব একটা ক্রস, আর বেশ বড় মতন জানেন তো, আমি এমন কি বলতেও পারছি না, এটা এত সুন্দর। আমি ওটা ঠিক করেছিলাম মানে বারবার, এবং হঠাৎ ঈশ্বর বললেন আজ আমি ওটা তোমাকে ত্যাগ করতে বলছি। জানেন ঈশ্বর কখন কি করবেন তা কেউ জানে না, আসলে তিনি আমার সাথে দীর্ঘদিন এমনটি করেননি, এমন সময় তা নিয়ে নেবেন, কি করা যায় তখন আমার ভাল লাগে না। মাঝে মাঝে ঈশ্বর এরকম করেন, আমার মনে হয় এই গল্প থেকে আপনারাও কিছু শিক্ষা পাবেন। আমার চারিদিকে হত দরিদ্র অভাবী, রাস্তার থেকে লোকজনে ভর্তি, এদের প্রায় কিছুই নেই। অতএব আমি ভাবছিলাম ঠিক আছে আমি একজন দরিদ্রকে আশীর্বাদ এনে দেব, সত্যি এই জিনিসটা পেলে ওই দরিদ্রের জীবনে তো এক ঈশ্বরের আশীর্বাদের মতো। ঠিক আছে ঈশ্বর এমন কিছু নয়, ঈশ্বর মহান, আমি এটা ত্যাগ করতে পারবো, কিন্তু ঈশ্বর তুমি এটা কাকে দিতে চাও? এবং ঈশ্বর বললেন, আমি তো কথাটা শুনেই অবাক হয়ে গেছিলাম, ওখানেই একজন ধনী মহিলা উপস্থিত ছিলেন এবং ঈশ্বর বললেন আমি চাই তুমি ওই মহিলাটিকে দাও, আর আমার অবস্থা। ওই মহিলা বোধ হয় চাইলে সত্যির হিরেও কিনতে পারত। এর ভেতরেও একটা শিক্ষা আছে, কখনো কখনো ঈশ্বর চান আপনি এমন কাউকে কিছু দান করেন যার জীবনে আর কোনোই প্রয়োজন নেই, ওই মহিলারও ওই ক্রস লাগানো নেকলেসের দরকার মোটেই ছিল না, ছিল আশীর্বাদের প্রয়োজন, এবং ঈশ্বর আমার ওই নেকলেস দান করার মধ্যে দিয়ে ওই মহিলাকে ভালোবাসা দিতে চেয়েছিলেন। কখনো কখনো একটু ভালো শব্দের ব্যবহারের দ্বারাও অনেক কিছু করা যায়। চার্চে পরস্পরকে আলিঙ্গন করে বলা যে আমি তোমাকে প্রভুর ভালোবাসা সহ ভালোবাসি, খুব সাধারণ কিন্তু মহৎ আচরণ। কিন্তু আমি জানি না নিয়মিতভাবে এরকম দানের মধ্যে দিয়ে বীজ বপনের মরশুমে আমাদের সবার পছন্দ হবে কি না। মানুষের জীবনে একটু অতিরিক্ত আশীর্বাদ বয়ের আনার জন্যে প্রস্তুত থাকুন, হয়তো ঈশ্বর এ ব্যাপারে আপনাকে কিছুই বলবেন না। অনেক সময় আমি বিশেষ খাম ভরে টাকা আমার সঙ্গে রেখে দিই, আমি দান করার জন্য প্রস্তুত থাকি, আমি আমার জিনিসপত্র দানের মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করতে প্রস্তুত থাকি। আমি ওই রকম লোভী আত্মার সাথে সংগ্রাম করব, অবশ্যই করব, আপনাদের জীবনে ঈশ্বরের স্থানই সর্বপ্রথম। আবার বলি, আমি ওই রকম লোভী আত্মার সঙ্গে সংগ্রাম করব, আমিন, আপনাদের জীবনে ঈশ্বরের স্থানই সর্বপ্রথম। আমরা আমাদের অর্থ এবং সময়ের ব্যবহারে সহজেই ভারসাম্য নষ্ট করে ফেলতে পারি, কিন্তু সুখবর হলো এই যে যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিই তখন আমরা নিশ্চিত থাকি যে তিনি সব পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকবেন। এবং যদি আমি কোনো একটা কাজ বেশি করি এবং একটা অবহেলা করি, ঈশ্বর আমাকে নিয়মিত তা দেখিয়ে দেন। হিতোপদেশ 3:6 বলেছে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বরকে জীবনে প্রথম স্থান দিলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়, সব যদি নাও হয়।
আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyesmile.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।
এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ার মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।